বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 29 জুলাই, 14 শ্রাবণ এবং ফার্সি 7 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। সৌদি আরবের শ্রোতারা এই অনুষ্ঠান শুনতে পান 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাকে সংসদ নির্বাচনের 9 মাস পরও কোনো দল সরকার গঠন করতে না পারার রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকায় পদযাত্রা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনেরও কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে, প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্বশক্তিতে পরিণত হয়েছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের মূল্যায়ন। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোরদের রানী বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনেরও কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে, সবাই যেন একথা জেনে রাখে। তিনি তাঁর ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের শক্তিমত্তার কারণে এখন আর কেউ স্বপ্নেও এদেশের উপর আগ্রাসন চালানোর সাহস পায় না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শক্তি নিয়ে গর্ব করে এবং এই শক্তিকে তাদের নিরাপত্তার চাবিকাঠি মনে করে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে রাইসি বলেন, ইরানের সামরিক শক্তি শত্রুরা পর্যবেক্ষণ করছে, তারা ইরানকে পরাস্ত করতে পারবে না জেনে এদেশের উপর হামলা চালানো থেকে বিরত রয়েছে। তা না হলে ইরানে আগ্রাসন চালাতে তাদের আগ্রহের কোনো কমতি নেই। পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্বশক্তিতে পরিণত হয়েছে এবং ইরানের প্রভাব এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়েছে, বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। ইরানের ড্রোন শিল্প বিগত বছরগুলোতে আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার অন্যতম কারণে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে একাধিকবার কথা বলেছেন যে ইরানের ড্রোন শক্তির কারণে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিমান শক্তির দিক দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছে আমেরিকা। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইরান মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর কাছে ড্রোন প্রযুক্তি রপ্তানি বাড়িয়ে দিয়েছে। ইরান এই শিল্পে একটি আন্তর্জাতিক খেলোয়াড়ে পরিণত হওয়ার চেষ্টা করছে। ড্রোনের নকশা তৈরি এবং নতুন নতুন ড্রোন তৈরিতে ইরান বিগত বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করেছে বলেও মার্কিন দৈনিকটি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইরান তার সামরিক ড্রোনগুলোকে ভেনেজুয়েলা এবং সুদানের মতো মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, ইসলামী ইরানের নারী সমাজ ইসলামী শালীন পোশাক বা হিজাব ব্যবহার করেই শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রেই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। নারীকে ধর্মীয় ও নৈতিক বিধান থেকে বিচ্ছিন্ন করা ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয় বলে পাশ্চাত্য যে ধারণা প্রচার করছে তার বিপরীত অবস্থার প্রমাণ তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেছেন, হিজাব পরু ইরানি নারীরা সব ক্ষেত্রে সফল হয়। শত্রুরা ইরানি নারীদের হিজাবের উপর ক্ষুব্ধ। পশ্চিমা সাংস্কৃতিক ঘাটিগুলো হিজাবের উপর এ কারণে তাদের ক্রোশের প্রকাশ ঘটাচ্ছে। আয়াতুল্লাহ খাতামি খাঁটি মোহাম্মদী ইসলামের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের বিরোধের বিষয়টি তুলে ধরে বলেছেন, ওরা ইরানে খাঁটি ইসলামের কর্তৃত্বকে সহ্য করতে পারছে না। আয়াতুল্লাহ খাতামি শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাহ ইসলামের শাহাদতের স্মৃতিবাহী শোকাবহ মহরম শুরু হওয়া প্রসঙ্গে বলেছেন, মহরমের প্রথম দশ দিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সংক্রান্ত ইসলামী বিধান পুনরুজ্জীবনের কর্মসূচি পালনের সময়, আর ইসলামী রাষ্ট্রকে জোরদার করা হচ্ছে সবচেয়ে জরুরি সৎ কাজ ও এই ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। অসময়ে হঠাৎ ভারী বর্ষণের কারণে ইরানের রাজধানী তেহরানের উত্তরে ইমামজাদা দাউত অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালের ওই আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আবারও বন্যা দেখা দেওয়ার আশঙ্কায় এলাকার মানুষজন ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এর আগে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত কয়েকদিনের বন্যায় দুই শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর কোনো দফা নেই, এক দফা এক দাবি, এই মুহূর্তে সরকারের পতন করতে হবে, এই মুহূর্তে সরকারের পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপরে দেখবেন রিজার্ভ শেষ হয়ে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশ চুম্বী হয়ে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হেরিকেন নিয়ে আসেন বিএনপি নারী নেত্রী ও কর্মীরা। তাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, এই হেরিকেনটা গণভবনে শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেন, তার হাতে হেরিকেন ধরিয়ে দেন। শুধু এই মিটিংয়ে হেরিকেন নিয়ে আসলে হবে না, যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, তখনই হেরিকেন আর মোমবাতি নিয়ে বের হবেন। মির্জা ফখরুল বলেন, এখন আর অনেক দফা নেই, এখন এক দফা এক দাবি, এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে হবে। এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে, লুট করে বিদেশে পাঠিয়েছে। 2021-2022 সালে শুধু বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে 2500 কোটি টাকা, অন্যান্য বছর মিলিয়ে লক্ষ কোটি টাকা এই লোকসান ছাড়িয়ে গেছে, এমনটি উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশে লুটপাট করা, মিথ্যা বলা। গতকালই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি নেই। ঘাটতি না থাকলে 7-8 ঘন্টা বিদ্যুৎ কেন থাকে না? কেন তেল ও গ্যাস রেশনিং করা হচ্ছে? অর্থমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা IMF থেকে টাকা ধার নেব না, আমরা এখন খুব শক্তিশালী আছি অর্থনীতির মধ্যে। কিন্তু কালকে পত্রিকায় দেখলাম $450 মিলিয়ন তারা ধার চেয়েছে এই IMF এর কাছ থেকে। দেখবেন এই সরকার মুখে এই সমস্ত কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে, মানুষের সঙ্গে প্রতারণা করে, বোকা বানিয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন। আজ বেলা 1:30 দিকে মিরসরাইয়ের বারতাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেল ক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, হাটহাজারি থেকে আসা ওই মাইক্রোবাসে মোট 14 জন ছিলেন। খোয়াছড়ায় বেড়াতে যাচ্ছিলেন তারা। তাদের মধ্যে 11 জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া 2 জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরোহীদের মধ্যে কেবল 1 জন অক্ষত আছেন বলে জানান UNO। পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানিয়েছেন, সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় 0.5 কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে যায় ট্রেন। ভারতের রাজস্থানের ভীমদা গ্রামে যুদ্ধ বিমান MiG-21 বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের 2 পাইলট উইং কমান্ডার MRANA এবং ফ্লাইট লেফটেন্যান্ট অদ্বিতীয় বল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 9:10 বিমান বাহিনীর ওই যুদ্ধ বিমানের বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের 8-10 কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা গেছে। 0.5 কিলোমিটার পর্যন্ত ধ্বংসস্তূপের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নিহত MRANA হিমাচল প্রদেশের মান্ডির বাসিন্দা এবং অদ্বিতীয় বল জম্মুর বাসিন্দা ছিলেন। বিমানটি যেখানে ভেঙে পড়েছিল সেখানে 15 ফুট ব্যাসার্ধের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে। গত 9 বছরে রাজস্থানের বারমেরে সামরিক বিমান বিধ্বস্তের এটি 8ম ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে তাকে চোরদের রানী বলে কটাক্ষ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী MP মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে তাকে চোরেদের রানী বলে কটাক্ষ করেছেন। তিনি আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে 1 কোটি টাকা, গহনা ও অন্যান্য সামগ্রী উদ্ধার হওয়ায় তিনিও গ্রেপ্তার হয়েছেন ED হাতে। তদন্তকারীদের দাবি, অর্পিতার বয়ান অনুযায়ী পার্থ ঘনিষ্ঠরা নিয়মিত টাকা নিয়ে ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে যেত এবং সেখানে টাকা প্যাকেটবন্দি করা হতো। প্যাকেট হয়ে যাওয়ার পরে কখনো কখনো তা বাইরেও নিয়ে যাওয়া হতো। টাকার বিষয়ে খোঁজখবর নিতে স্বয়ং পার্থবাবু মাঝে মধ্যেই সন্ধ্যার পর যেতেন ওই সব ফ্ল্যাটে। এসব ঘটনা প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী MP আজ বলেন, চেষ্টা করে আসলে তিনি হয়েছেন চোরেদের রানী। নিয়োগ দুর্নীতির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পাঁচ দিন পর দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গতকাল বৃহস্পতিবার তাকে তিনটি দপ্তর থেকে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তদন্ত যতদিন না শেষ হবে ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে মাঙ্কিপক্স বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সমকামিতা, তাই এই ভাইরাসের বিস্তারকে ধীর গতি করার জন্য সমকামিতার মতো জঘন্য পাপাচারের যৌন পার্টনারের সংখ্যা সীমিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। WHO-র মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম এক ব্রিফিংয়ে বলেছেন, যদি বিভিন্ন দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিবিশেষ নিজেদেরকে এ বিষয়ে অবহিত করে, ঝুঁকিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে, সংক্রমণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং ঝুঁকিতে থাকা গ্রুপকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নেয়, তাহলে এই ভাইরাসের বিস্তার বন্ধ করা যেতে পারে। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের নয় মাস পরও নানা মহলের বাধার কারণে দেশটিতে সরকার গঠন করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী বাবুল আখতারের কণ্ঠে।
ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের নয় মাস পরও নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি, ফলে মোস্তফা কাজেমির সরকার এখনও টিকে থাকায় লাভবান হচ্ছে কাজেমি ও তার দেশি বিদেশি সহযোগীরা। মোস্তফা কাজেমি ক্ষমতায় এসেছিলেন মুক্তাদা সাদরের সহায়তায় এবং দেশের বাইরে সৌদি ও মার্কিন সরকারও তাকে সমর্থন দিয়ে এসেছে, আর তাই কাজেমিও মার্কিন ও সৌদি নীতির সঙ্গে তাল রেখে দেশ চালানোর চেষ্টা করেছে। মোস্তফা কাজেমি ইরাকে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে প্রদেশ ভিত্তিক নির্বাচনী আসনের পদ্ধতি বাদ দিয়ে জেলা ভিত্তিক নির্বাচনী আসন চালু করা হয়। বড় বড় কয়েকটি রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যা কমিয়ে আনা ও স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই এটা করা হয়, যাতে তা সরকার গঠনের ক্ষেত্রে ওই দলগুলোর জন্য অসুবিধা সৃষ্টি করে। কিন্তু এরপরও মুক্তাদা সাদর, বারেজানি ও হালবসির জোট কাজেমিকে প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সাংসদদের সমর্থন আদায় ব্যর্থ হয়, ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী তালিকায় থাকা আস সুদানিকে নতুন প্রধানমন্ত্রীর পদে প্রার্থী করা হয়। কিন্তু পাশ্চাত্য ও ক্ষমতাসীন সরকার এর বিরোধিতায় নেমেছে। তাদের ভয়, সুদানি হয়তো কাজেমির মতো পাশ্চাত্যপন্থী হবেন না, ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন সরকার ও তাদের মিত্রদের নীতি মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এছাড়াও মার্কিন বলয়ের পছন্দের ব্যক্তি ক্ষমতায় না থাকলে ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায়ও ইরাককে ব্যবহার করা সম্ভব হবে না। তাই মার্কিন বলয় গণতান্ত্রিক প্রক্রিয়া পদদলিত করে কাজেমিকেই ইরাকের ক্ষমতায় টিকে রাখতে চায়। পাশ্চাত্য একই কায়দায় ফিলিস্তিনীয় মাহমুদ আব্বাসকে বিনা নির্বাচনে ক্ষমতায় রাখছে ইসরায়েলের প্রতি নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ক সেবার কারণেই। ইরাকে নতুন সরকার গঠনে বিলম্ব ঘটার জন্য দেশটির শিয়া দলগুলো ছাড়াও কুর্দি দলগুলোর দলাদলিও কম দায়ী নয়, ফলে প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও একই অবস্থা বিরাজ করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের চট্টগ্রাম সহ তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ জন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১:৩০টার দিকে মিরসরাই বড় তাকিয়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আজ শুক্রবার সকাল ৮টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাতুভূয়া সেতুর পাশে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ শাহিন নামে ৩৫ বছরের একজন যুবক নিহত হয়েছেন। অপরদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনিরুল ইসলাম নামে ৩০ বছরের একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ধানগড়া ব্রহ্মগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে। সড়কে মৃত্যুর মিছিল বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করে আজ রাজধানীতে পদযাত্রা করেছে নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে ছাত্র আন্দোলনের চতুর্থ বার্ষিকীতে আজ শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত বাস স্ট্যান্ডে পথচারী সেতুর নিচ থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা MES বাস স্ট্যান্ড সংলগ্ন কুর্মিটোলা এলাকায় এসে সমাপ্ত হয়। ২০১৮ সালের ২৯ জুলাই এই স্থানে বাচ্চাপায় নিহত হয়েছিলেন শহীদ রবিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব ও দিয়া। তাদের নিহত হবার স্থানে সড়কে নিহত সবার স্মরণে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আজ বলেছেন, ২০১৮ সালে আমরা নয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনের ৪ বছর পেরিয়ে গেছে, এখনও আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি, কোনো দফা এখনও পূরণ হয়নি, তাই বারবার আমাদের রাস্তায় নেমে আসতে হচ্ছে। উল্লেখ, পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির চিফ হুইপ মশিউর রহমান আর সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। আর শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। এদের বাইরে অন্তত ৩০ জন মন্ত্রী এবং সংসদ সদস্য পরিবহন ব্যবসার সাথে জড়িত। জেলা পর্যায়ে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছে সরকারি দলের নেতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব কারণে সরকার পরিবহন খাতে কঠোর আইনের প্রয়োগে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। আন্দোলনের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলে শক্তিশালী পরিবহন নেতা শ্রমিকরা মাঠে নেমেছে, সরকারও নিজেদের গুটিয়ে নিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
পবিত্র কোরআনে এমন কিছু বর্ণনা এসেছে যেখানে বলা হয়েছে, মানুষ মৃত্যুর পর তাদের ভুল বুঝতে পেরে আবারও আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ তা প্রত্যাখ্যান করবেন। কোরআনের বর্ণনা অনুযায়ী এ ধরনের মানুষেরা খামখেয়ালিপূর্ণ নিষ্ফল জীবনযাপনের পর যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তখন তারা আরও বেশি সময় বেঁচে থাকার আকুতি জানাবে। কিন্তু নির্ধারিত সময় উপস্থিত হওয়ার পর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। সময়ের সদ্ব্যবহার করতে কোরআন বারবার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছে। শুধু তাই নয়, যারা সময়ের অপব্যবহার করছে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে বলেও জানিয়ে দিয়েছে পবিত্র কোরআন। সময়ের সদ্ব্যবহারকে ইমানের একটি মৌলিক ভিত্তি হিসেবেও ঘোষণা করা হয়েছে। সময়ের গুরুত্ব বিবেচনায় আজও আমরা এ বিষয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
সময়ের সদ্ব্যবহারের উপায় জানা বা শেখা কঠিন কোনো বিষয় নয়। একবার এই উপায় ও কৌশল আয়ত্ত করতে পারলে সারা জীবন তা থেকে উপকৃত হওয়া যায়। সময় ব্যবস্থাপনায় সাফল্যের জন্য সময় বিশ্লেষণের কৌশল ও শিল্প রপ্ত করা জরুরি। মানুষের জীবন সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়কে সঠিকভাবে কাজে লাগাতে নিজের জীবনাচারকে এক সপ্তাহ গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করুন। সাধারণ নিয়মে দিন শুরু করে প্রতিদিন কি কি কাজ করছেন তা লিখে ফেলুন। এভাবে এক সপ্তাহ ধরে প্রতিদিনের কর্মকাণ্ড লিপিবদ্ধ করুন। এরপর বিশ্লেষণ করে বের করুন প্রতিদিন অযথা কতটুকু সময় ব্যয় করেছেন আপনি, অর্থাৎ অপ্রয়োজনীয় কাজে আপনার যতটুকু সময় ব্যয় হয়েছে তা বের করার চেষ্টা করুন। যেমন ধরুন, আজ আপনার দুপুরের খাবার খেতে আধা ঘন্টা ব্যয় হয়েছে, কিন্তু খাবারের টেবিলে বসে বন্ধুদের সঙ্গে দেড় ঘন্টা ধরে গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, এতে আপনার কোনো লাভ হয়নি, বরং এক ঘন্টা দেরিতে বাসায় পৌঁছেছেন আপনি। নিজের প্রতিদিনের কর্মসূচি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে আপনি দেখতে পাবেন নিজের অজান্তেই এমন কিছু ক্ষেত্রে সময় ব্যয় করছেন যা এই প্রথম বুঝতে পারলেন।
যারা অকাজের সময় ব্যয়ের পক্ষে নন তারা সময়ের গুরুত্ব অন্যদের চেয়ে বেশি বোঝেন। আপনি যখন কোনো পরিকল্পনা ছাড়াই কোনো কাজ শুরু করেন তখন স্বাভাবিকভাবেই তা থেকে ফলাফল পাওয়ার সম্ভাবনা কমে যায়। পরিকল্পনাহীন কাজে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হয় না। ধরুন আপনি একটি চুক্তি লিখতে কোথাও যাচ্ছেন, সেখানে যাওয়ার লক্ষ্যটা হলো চুক্তিটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখে সইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করা। কিন্তু আপনি যদি সেখানে গিয়ে অন্য কোনো কথা ও কাজে ব্যস্ত হয়ে পড়েন অথবা পরিচিত লোক পেয়ে আড্ডায় মেতে ওঠেন, তাহলে আপনার লক্ষ্যটা পূর্ণ না হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। আপনি যে কাজের জন্য গেছেন সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, সেই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করুন। কাজের ফলাফল প্রাপ্তির উপর গুরুত্বারোপের পাশাপাশি প্রতিদিনের প্রতিটি কাজের জন্য একটা সময়সীমা নির্ধারণ করুন। আমরা সবাই কমবেশি এটা জানি যে আমাদের কোন কাজের জন্য মোটামুটি কতটা সময় প্রয়োজন। এর ভিত্তিতে প্রতিটি কাজের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে নেওয়া ভালো, যাতে আমরা আমাদের সমস্ত কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করতে পারি।
আমাদেরকে নিয়মিত নানা প্রয়োজনীয় জিনিস কিনতে হয়। কেনাকাটার জন্য আমাদেরকে একটা তালিকা নির্ধারণ করতে হবে। যেসব পণ্য কিনব সেসবের তালিকা এবং অতীত অভিজ্ঞতার আলোকে আমরা ধরে নিতে পারি কেনাকাটায় আধা ঘন্টা ব্যয় হবে। বাজারে গিয়ে আমাদেরকে এই নির্ধারিত সময়ের মধ্যেই কেনাকাটা সম্পন্ন করতে হবে। এরপর আমরা বলতে পারব নির্ধারিত সময়ে লক্ষ্য হাসিল করা সম্ভব হয়েছে। এছাড়া সাপ্তাহিক একটা রুটিনের পাশাপাশি দৈনন্দিন একটা রুটিনও বানিয়ে নিতে হবে, যা কাজের গতি ও শৃঙ্খলা বাড়াতে সহযোগিতা করবে। সাপ্তাহিক রুটিনে সপ্তাহের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে ফেলুন, এরপর দৈনন্দিন রুটিন তৈরি করুন। কোন কাজে আপনি কত ঘন্টা সময় দেবেন সে বিষয়টি আপনার দৈনন্দিন রুটিনে লিখে রাখুন। নির্ধারিত সময়ে ওই কাজ ছাড়া অন্য কাজ করবেন না। তালিকা মেনে কাজ না করলে ভালো ফলাফল আসবে না। এরপরও কোনো কিছু খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসলে রুটিন একটু এদিক সেদিক করার সুযোগ তো আছেই। এতে আপনি তুলনামূলক কম সিদ্ধান্তহীনতায় ভুগবেন, যা আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
নিজের রুটিন মেনে চললে অনেক কিছু করার পরও আপনার হাতে অনেক সময় থাকবে, যা আপনি অন্য কোনো কাজে বা আপনার ভালো লাগার কোনো কিছুতে ব্যয় করতে পারবেন। সাধারণত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোই সাপ্তাহিক বা দৈনন্দিন রুটিনে স্থান পায়। কাজেই গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়া বা কোনো কাজকে ছোট বা নগণ্য করে দেখার সম্ভাবনা অনেক কমে যায়। এতে দৈনন্দিন জীবনে কাজের অর্জন বাড়বে এবং আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন খুবই সহজে। জীবনে সাপ্তাহিক ও দৈনন্দিন রুটিন মেনে চললে যে শুধু কাজের চাপ কমে তা নয়, এটা মানুষের দুশ্চিন্তা কমায়, জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং সাফল্যের পথ দেখায়। কারণ রুটিন মেনে চললে মানুষ সময় মতো খেতে পারে, ব্যায়াম করতে পারে ও সময় মতো ঘুমোতে পারে, সময় মতো ঘুম থেকেও উঠতে পারে। এতে তাদের মানসিক স্বাস্থ্য সহ শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। কাজেই এসব মানুষ সময় মতো অফিসে যেতে পারে এবং পুরোপুরি সময়ের কাজ সময় করতে পারে। আর এটি না পারার কারণে প্রতিদিন এ পৃথিবীতে বহু মানুষকে ঝামেলায় পড়তে হয়।
নিজেই নিজেকে ভালো লাগার কাজে পুরস্কৃত করুন, রুটিন মেনে চলেও নিজ পছন্দের স্বাধীন জীবন উপভোগ করুন। আর এটির জন্য রুটিন মেনে না চললে একদিন আপনার সবচেয়ে ভালো লাগার কাজটিও বিরক্তিপূর্ণ ও হতাশায় পরিণত হবে। রুটিন মেনে নিজেকে সেটা থেকে মুক্তি দিন। সময় ব্যবস্থাপনায় রুটিন মেনে কাজ করার গুরুত্ব অপরিসীম। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 29 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, মীর সরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত, দৈনিক প্রথম আলো। কূটনীতিকদের মুখ বন্ধ করতে দূতাবাসগুলোতে চিঠি, দৈনিক মানব জমিন। সময় নেই, এখন জেগে উঠতে হবে বলেছেন ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেছেন শিক্ষামন্ত্রী, দৈনিক যুগান্তর। মাথা পেছ বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে 5,682 টাকা, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, আমি ষড়যন্ত্রের শিকার, অপসারণের পর মুখোশ নামিয়ে বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাড়িতে বসে আন্দোলন হয় না, চাকরি প্রার্থীদের ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের, দৈনিক সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা 1:30টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি, এতে ঘটনাস্থলে 11 জন মারা যান, আহত হন 3 জন। হতাহতদের বাড়ি হাটহাজারির আমানবাজার এলাকায় বলে জানা গেছে। পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খৈয়াছড়া ঝর্ণা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় 1 কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।
বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে আগেরবারের তুলনায় 2021-22 অর্থবছরে মাথাপিছু বার্ষিক বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে। এক অর্থবছরে এই ঋণের পরিমাণ 5,682 টাকা বা $60। বর্তমান বাজার দর অনুযায়ী আগের অর্থবছর মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 4,271 টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে 2021-22 অর্থবছর 1,411 টাকা মাথাপিছু ঋণ বাড়ল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে।
সময় নেই, এখন জেগে উঠতে হবে বলেছেন ফখরুল, এই শিরোনামের খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর সময় নেই, এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা দিতে হবে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তিনি বলেন, এখন আর অনেক দফা টফা নেই, এখন একটাই দফা, এক দাবি, এই মুহূর্তে পদত্যাগ করো, তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করো। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনাকালে শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষামন্ত্রীদের শিখন ঘাটতি কোথায় কি হয়েছে, এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কিভাবে এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব, এ বিষয়ে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কূটনীতিকদের মুখ বন্ধ করতে দূতাবাসগুলোতে চিঠি, এটি দৈনিক মানব জমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকাস্থ বিদেশি কূটনীতিবিদদের কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। ঢাকার সব দূতাবাস, জাতিসংঘ কার্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার অফিসে এ সংক্রান্ত অভিন্ন নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠির একটি কপি পেয়েছে মানবজমিন। সেখানে 18 জুলাই ডেডলাইন রয়েছে। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার একাধিক কূটনৈতিক মিশন সূত্র বলছে, নোট ভার্বালটি বিদায়ী সপ্তাহেই মিশনে মিশনে পৌঁছেছে। চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা সকলকে সম্মানের সঙ্গে এটা স্মরণ করাতে চাই যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বা কাজে কূটনৈতিক সুবিধাপ্রাপ্তদের 1961 সালের ভিয়েনা কনভেনশন এবং 1963 সালের কনসুলার নীতি পুরোপুরি মেনে চলতে হবে।
ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, মন্ত্রিত্ব তো গিয়েছেই, দল থেকেও সাসপেন্ড করা হয়েছে তাকে, কেড়ে নেওয়া হয়েছে যাবতীয় দলীয় পদ। বৃহস্পতিবারের ওই ঘটনা প্রবাহের পর শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলে দিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মুখের মাস্ক নামিয়ে পার্থ সংক্ষিপ্ত মন্তব্য করেন, আমি ষড়যন্ত্রের শিকার। পার্থের ওই মন্তব্য সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ, কারণ পার্থ কারো নাম করেননি, ফলে তিনি ষড়যন্ত্র বলতে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তিনি কি তাকে গ্রেফতারের কথা বোঝাতে চেয়েছেন, নাকি তিনি তার সঙ্গে তৃণমূল যে দূরত্ব রচনা করেছে তার কথা বলতে চেয়েছেন, পার্থ তা স্পষ্ট করেননি।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, বাড়িতে বসে আন্দোলন হয় না, বঞ্চিত থেকেও আন্দোলনে নেই এমনটা চলবে না। নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতির মামলায় এভাবেই চাকরি প্রার্থীদের তীব্র ভর্ৎসনা করলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্যতা থাকলেও মেলেনি চাকরি, তাই 1 বছরেরও বেশি সময় ধরে মেয়ো রোডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। রোদ ঝড় বৃষ্টিতেও ঠাঁই বসে রয়েছেন সুবিচারের দাবিতে। আজ শুক্রবার সেই আন্দোলনের 502 দিন, কিন্তু অনেকে সরাসরি আন্দোলনে সামিল হলেও বহু চাকরি প্রার্থী ধর্ণামঞ্চে অনুপস্থিত। অথচ এই আন্দোলনকারীদের সামনে রেখেই তারাও ন্যায্য চাকরি দাবি করছেন ধর্ণায় না বসেই। SSC নবম দশম শ্রেণীর দুর্নীতি মামলায় এদিন এই বিষয়টি নিয়েই আপত্তি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলে দেন, বাড়িতে বসে আন্দোলন হয় না, আমি বঞ্চিত অথচ আমি আন্দোলনে নেই, তাদের আবেদনে কেন সাড়া দেবে আদালত? এরপরই রীতিমতো ভর্ৎসনার সুরে বলেন, মোমবাতি নিয়ে মিছিল করলাম আর সামাজিক মাধ্যমে একটা করে বার্তা দিলাম, এভাবে আন্দোলন হয় না।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কথায় কথায় আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্রদের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। আসলে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তাদের এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর?
ধন্যবাদ। প্রথমত, এই নিষেধাজ্ঞাটা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা অগণতান্ত্রিক আচরণ, একটা গায়ের জোরের আইনি পদক্ষেপ। গায়ের জোরের সর্বনিকৃষ্ট পদক্ষেপ হলো যুদ্ধ, আর আইনি পদক্ষেপ হলো অর্থনৈতিক নিরোধ। নিষেধাজ্ঞা আরোপ করা। একটা দেশকে অর্থনৈতিক ভাবে শুকিয়ে মারো, তার বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও, এমনকি আমদানি এবং রপ্তানির বাইরেও যে একটা সাংস্কৃতিক সম্পর্ক থাকে পৃথিবীর দেশে দেশে সেগুলোকে বিনষ্ট করে দাও, দিয়ে গোটা পৃথিবীর মধ্যে এক ধরনের অরাজক এবং অস্থির।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। এবারে কয়েকটি সংবাদ। মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী কোনো দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করার অধিকার কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বলে সিনেট এ ঘোষণা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছে। প্রস্তাবটিতে বলা হয়েছে চেচনিয়া, জর্জিয়া, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে অসংখ্য নারী, পুরুষ ও নিরপরাধ মানুষ নিহত হয়েছে, কাজেই রাশিয়াকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে ঘোষণা করতে হবে। পর্যবেক্ষকরা মনে করছেন সিনেটের এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থক দেশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানোয় বাইডেন প্রশাসন চাপের মুখে পড়বে। মার্কিন কংগ্রেস এ পর্যন্ত ইউক্রেনকে $50 বিলিয়ন সমরাস্ত্র সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। সিনেট পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতি যে আহ্বান জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত 5 মাস ধরে পাশ্চাত্যকে সেই আহ্বানই জানিয়ে আসছিলেন। তাইওয়ান ইস্যুতে প্রায় 2 ঘন্টা ব্যাপী টেলিফোনে পরস্পরকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেন তার চীনা সমকক্ষকে বলেছেন তাইওয়ানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে চীনের পক্ষ থেকে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধী ওয়াশিংটন। এ জবাবে শি জিনপিং বলেছেন তার দেশ কেবল এক চীন নীতি অনুসরণ করে এবং যে কেউ আগুন নিয়ে খেলা করতে আসবে তাকে জ্বলে পুড়ে মরতে হবে। তাইওয়ান নিয়ে চীনের প্রেসিডেন্ট এই প্রথম এমন সরাসরি হুমকি দেননি। তিনি গত বছরে এক বক্তৃতায় বলেছিলেন তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা দিতে উস্কানি দেয়া আগুন নিয়ে খেলা করার সামিল। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন দুই নেতা তাইওয়ান ছাড়াও জলবায়ু পরিবর্তন, বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা ও মত বিনিময় করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শিগগিরই তাইওয়ান সফরে যাবেন বলে গণমাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনেরও কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে বলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের মূল্যায়ন। হিজাব পরেই ইরানের নারীরা সব ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে বলে পাশ্চাত্য ইরানি নারীদের হিজাবের উপর ক্ষুব্ধ বললেন তেহরানের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ খাতামি। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোরদের রানী বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি, মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যে 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যাবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা আরও একবার জানিয়ে দিচ্ছি, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। আর ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।